নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপর কেমন আছেন বন্ধু? আশা করি নিশ্চয়ই ভালো। আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় খুন, ডাকাতি, ব্যভিচার এবং আরও দুর্বিষহ দুঃখজনক ঘটনা। কিন্তু কেন মানুষের প্রতি মানুষের নেই কোনো সম্মান, নেই ভালোবাসা, নেই কোনো সহানুভূতি? মানুষ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে বাস করছে। এর মধ্যে আমার আপনার কি কোনো দায়িত্ব নেই? তাহলে শুনতে থাকুন আজকের আলোচনা, যার দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারি। তাহলে শুনুন জীবনবাণীর আজকের আলোচনা। প্রিয় শ্রোতা বন্ধু, বর্তমানে জগৎ সংকটের মুখোমুখি। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট, জগতে শেষ সময় উপস্থিত এবং ঈশ্বর শেষকালে ও স্বর্গের বিষয় যা বর্ণনা করেছেন, যা আমরা প্রকাশিত বাক্যের গভীর তাৎপর্যপূর্ণ বিষয়ের মাধ্যমে জানতে পারি, যা সকল ব্যক্তির জানা একান্ত প্রয়োজন। খ্রিস্টের সুসমাচারের প্রকৃত তাৎপর্য এবং যা ঘটে গেছে, যা ঘটছে ও ঘটবে, সেই সকল বিষয়ের আলোচনা শুনুন প্রকাশিত বাক্য থেকে। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোশ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন, এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের অপার অনুগ্রহ আশীর্বাদ লাভ করতে পারবেন। আমরা আজকের প্রকাশিত বাক্য তার ১৩ অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এই অধ্যায়তে আমরা পাই সাতটি উল্লেখযোগ্য সত্তার পরিচয় সপ্ততুরীর মাধ্যমে। ১২ অধ্যায় আমরা এর আগেই পাঁচটির সঙ্গে পরিচয় পেয়েছি, তা হল স্ত্রীলোক বা মণ্ডলী, তারপরে লোহিত বর্ণ নাগ বা শয়তান, সেই স্ত্রীলোকটির পুত্র সন্তান বা জয়প্রাপ্ত মণ্ডলী, প্রধান অধ্যক্ষ মিখায়েল, স্ত্রীলোকটার অবশিষ্টাংশ বা প্রভুর গোপন আগমনে নিত না হওয়া দুই প্রকার সন্তান, আর এই ১৩ অধ্যায় পাই উল্লেখযোগ্য দুটো সত্তার বিষয়। বিশেষ করে আমি গত অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি সমুদ্রের মধ্য হতে উত্থিত এক পশু এবং স্থল হতে উত্থিত আর এক পশু। প্রথমটি এক ব্যক্তি এবং রাজনৈতিক এক ক্ষমতা বিশেষ, দ্বিতীয়টি এক ধর্মীয় নেতা বিশেষ। এখানে প্রকাশ পেয়েছে এক যুদ্ধ অন্ধকার ও আলোর মধ্যে, অর্থাৎ ঈশ্বরের ও শয়তানের মধ্যে, মহাক্লেশকালের শেষ ভাগে সম্পাদিত কার্য। প্রথম পশুকে কোনো কোনো প্রকাশক ব্যক্তি বলে ধারণা পোষণ করেন এবং দ্বিতীয় পশুকে মনে করেন পাপ পুরুষ। দ্বিতীয় পশুকে ভক্ত ভাববাদী বলে মনে করেন, যেমন প্রভু যীশুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যোহন বাপ্তাইজক, তেমনি এক্ষেত্রেও প্রথম পশুর জন্য রয়েছে দ্বিতীয় পশু ভক্ত ভাববাদী। প্রথমটিকে তারা রোম সাম্রাজ্যের শেষ গঠন বলে মনে করেন, সেটি খ্রিস্টারি বা পুনরুদ্ধারিত রোম সাম্রাজ্যের শাসক, আর দ্বিতীয় পশুটি প্রথমটিকে আরাধনা করণার্থে মানুষকে পরিচালনা করবে। বাইবেলের নতুন নিয়মেই প্রথম যোহন তার ২ অধ্যায় ১৮ পদে পাই, শিশুগণ শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারি আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রিস্টারি হইয়াছে, ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। বহু বছর পূর্বে লেখা, শেষকাল এখনই উপস্থিত হয়েছে, তাহলে সেই শেষকাল কত সুদীর্ঘ, যার জন্য আমরা সেদিনে এসে পৌঁছে গিয়েছি। প্রেরিত যোহনের ভাষায় যখন দেখি অনেক খ্রিস্টারিকে, আবার যোহন একথাও বলেছিলেন খ্রিস্টারি আসিতেছে, তাহলে সেই অনেক খ্রিস্টারি নয়। খ্রিস্টারি বিশেষভাবে একটা ক্ষমতাসীন ব্যক্তিকে। আসুন আমরা দেখি প্রথম যোহন তার ২ অধ্যায় ২২ পদ, এখানে লেখা রয়েছে, যীশুই খ্রিস্ট, ইহা যে অস্বীকার করে সে বই আর মিথ্যাবাদী কে, সেই ব্যক্তি খ্রিস্টারি যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে। তাহলে আমরা দেখতে পাই যে খ্রিস্টারি খ্রিস্টের ঐশী ক্ষমতাকে অস্বীকার করে, সে খ্রিস্টের বিরোধী। এই পৃথিবীতে সে হল খ্রিস্টের শত্রু। প্রেরিত যোহনের প্রথম পত্রের ৪ অধ্যায় খ্রিস্টারি সম্পর্কে কিছু বাড়তি বিষয় আমরা লক্ষ্য করি। আসুন আমরা পড়ি প্রথম যোহন তার ৪ অধ্যায় ১ পদ এবং ৩ পদ। এখানে লেখা আছে, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। আর যে কোনো আত্মা যীশুকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয়, আর তাহাই খ্রিস্টারির আত্মা, যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহা আসিতেছে এবং সম্প্রতি তাহা জগতে আছে। অর্থাৎ বুঝতে হয় কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো বই খ্রিস্টের ঐশী ক্ষমতা মহিমা প্রতাপকে অস্বীকার করে, আর তা হল খ্রিস্টারি। আবার প্রেরিত যোহনের দ্বিতীয় পত্রের ৭ পদ লক্ষ্য করি, কারণ অনেক ভ্রামক জগতে বাহির হইয়াছে। যীশুখ্রিস্ট মাংসে আগমন করিয়াছেন ইহা তাহারা স্বীকার করে না, এই তো সেই ভ্রামক ও খ্রিস্টারি। তাহলে খ্রিস্টারি হল প্রবঞ্চক, ঠগ। সে খ্রিস্টারিকে নকল করে, অথচ খ্রিস্টারি খ্রিস্ট নয়, খ্রিস্টের শত্রু। প্রভু যীশু খ্রিস্ট তো পূর্বেই জানিয়েছেন, দেখিও কেহ যেন তোমাদিওকে না ভুলায়, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। আত্মাগুলোকে আমাদের চিনে নিতে হবে, হয়তো তাদের বেশ মহৎ নেতা হিসাবে আপনার মনে হবে, কিন্তু সাবধান থাকুন, কেননা উপরে মহান নেতা, দেখা গেল তার আন্তরিক মানুষ হল প্রকৃতপক্ষে এক খ্রিস্টারই, অর্থাৎ খ্রিস্টের নকল ভাব। মতিলিখিত সুষমাচারের ২৪ অধ্যায় ২৪ পদে দেখি, জৈতুন পর্বতের উপরে প্রভু যীশুর উপদেশের মধ্যে তিনি বলেছেন, কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে, যে যদি হইতে পারে তবে মনোনীতদিগকেও ভুলাইবে। আমরা প্রকাশিত বাক্যে ১৩ অধ্যায় দ্বিতীয় পশুর ক্ষেত্রে এমনটা লক্ষ্য করব। নকল খ্রিস্টগণ বহু আশ্চর্য কাজ করতে সমর্থ হবে মানুষের বিশ্বাস ভাজনের জন্য। দ্বিতীয় পশু হল নকল খ্রিস্ট। অতএব প্রথম পশুটি রাজনৈতিক খ্রিস্টারি, দ্বিতীয় পশু হল ধর্মীয় খ্রিস্টারি। এমনকি শয়তান দিয়াবলও একজন ব্যক্তির মধ্যে সব সম্পূর্ণ করে উঠতে পারে না, এর জন্য দুজন ব্যক্তি প্রয়োজন, আর দুজন মিলেই খ্রিস্টারির কাজ সম্পন্ন করছে। একজনের বিষয় আমরা প্রথমে দেখব, সমুদ্রের মধ্য হতে এক পশু, যে কিনা রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি। প্রকাশিত বাক্য তার ১৩ অধ্যায় এক পদে যা লেখা আছে ৪৯৮ পৃষ্ঠায়, বাইবেলের নতুন নিয়মের শেষ বই প্রকাশিত বাক্য তার ১৩ অধ্যায় এক পদে লেখা আছে, আর আমি দেখিলাম সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে, তাহার ১০ শৃঙ্গ ও সপ্ত মস্তক, এবং তাহার শৃঙ্গগুলিতে ১০ কিরিট, এবং তাহার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। সমুদ্রের মধ্য হতে কে উঠছে? শয়তানের সত্তার প্রকাশ, যে শয়তানের বিষয় আমরা ১২ অধ্যায়ের শেষে পেয়েছি। সমুদ্রের মধ্য হতে সে উঠে শয়তানের শক্তিতে। কিসের সমুদ্র? জনসমুদ্র। সমগ্র পৃথিবীর বিভিন্ন জাতির মানুষ, বহু মানুষ, অবিশ্রান্ত মানুষের সে ভিড়। প্রকাশিত বাক্য তা ১৭ অধ্যায় ১৫ পদে প্রকাশ করা হয়েছে, সেই জল প্রজাবৃন্দ ও লোকারণ্য ও জাতিবৃন্দ ও ভাষাসমূহ। পশুটির বিশেষত্ব হল সে ১০ শৃঙ্গ ও সপ্ত মস্তক বিশিষ্ট। সেই ১০টা শৃঙ্গে আছে ১০টা মুকুট, আর ওই মস্তকগুলোতে ছিল ঈশ্বর নিন্দার কিছু নাম। ১২ অধ্যায় যে নাগকে দেখা গিয়েছে তারও এমন বিশেষত্ব লক্ষ্য করা যায়। জনসমুদ্র হতে, অর্থাৎ লোকবৃন্দ বা জাতিগণের মধ্য হতে সে উঠে আসছে। সে এক ব্যক্তি, কিন্তু তাকে পশু বলা হয়েছে, তার বর্বরচিত স্বভাব প্রযুক্ত, কিন্তু তার মধ্যে কোনো ঐশ্বরিক স্বভাব নেই। ১২ অধ্যায় ১৮ পদে দেখি যে শয়তান বা নাগ সমুদ্রের বালির উপরে দাঁড়িয়েছে, আর ১৩ অধ্যায় প্রথমেই দেখি সমুদ্রের মধ্য হতে পশুটা উঠছে, অর্থাৎ জনসমুদ্রের মধ্য হতে খ্রিস্টারিকে দিয়াবল বা শয়তানি উঠিয়েছে বা উঠাবে বলতে পারি, তার উপরে কর্তৃত্বাধিকার বিস্তার করেছে। অর্থাৎ প্রথম পশুটি হল দিয়াবল শয়তানের ক্রিয়াকলাপের সর্বোৎকৃষ্ট নিদর্শন। এই প্রথম পশুরূপী খ্রিস্টারি রোম সাম্রাজ্যের পুনরুদ্ধার সম্পাদন করবে। রোম সাম্রাজ্য ভেঙে পড়ায় একমাত্র এই খ্রিস্ট বিরোধী আবার তাকে এক করবে। ঈশ্বর কিছু সময় এই জগতে শয়তানের অধিকার সমর্থন করবেন, কিন্তু শয়তান কৃতকার্য হবে না। মনে হয় এটুকু পূর্ণ সুযোগ না পেলে শয়তান অগ্নিরদ হতে এই কথাই বলে চলত ঈশ্বরকে, তুমি আমায় একাকী অধিকারের সুযোগ দাওনি, যদি দিতে তবে আমি দ্বিতীয় সাম্রাজ্য গড়ে তুলতাম এইখানে। কিন্তু না, সে কথা বলার সুযোগ শয়তানের আর থাকবে না। প্রকাশিত বাক্যের প্রকাশ বোধগম্য করার উদ্দেশ্যে আমাদের দানিয়েল ভাববাদীর পুস্তক পাঠে বিশেষ প্রয়োজন রয়েছে, যে প্রথম পশু বা খ্রিস্ট বিরোধীর কথা বলা হয়েছে প্রকাশিত বাক্যের ১৩ অধ্যায়, তার সঙ্গে ভবিষ্যৎবক্তা দানিয়েলের পুস্তকের ১৭ অধ্যায় চতুর্থ পশুর সাদৃশ্য পরিলক্ষিত হয়। এটা রোম সাম্রাজ্যের ভবিষ্যৎবাণী বিষয়ক ইতিহাসকে প্রকাশ করে। ক্ষুদ্র শৃঙ্গ ও তার ধ্বংসের বিষয় আমরা এবারে দেখব। আমরা দেখি পশুটার চারটে স্বভাব প্রকাশ পায়, সে বিষয় লক্ষ্য করি। প্রকাশিত বাক্য ১৩ অধ্যায় ২ পদে আমরা দেখি বলা হচ্ছে, সেই পশুকে আমি দেখিলাম সে চিতাবাঘের তুল্য, আর তাহার চরণ ভল্লুকের ন্যায়, মুখ সিংহমুখের ন্যায়, আর সেই নাগ আপনার পরাক্রম ও আপন সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল। চারটে স্বভাব হল, এক হল চিতাবাঘ, দ্বিতীয় হল ভল্লুক, তৃতীয় হল সিংহ এবং চতুর্থ হল নাগ। দানিয়েল ভাববাদীর পুস্তকে ১৭ অধ্যায় ২ থেকে ৮ পদের মধ্যে দেখি যে ভবিষ্যৎ বক্তা দানিয়েলও এমন এক দর্শন পেয়েছেন চারটে পশু। প্রথমটা সিংহের ন্যায়, যার ইগল পক্ষীর ন্যায় দুই পক্ষ, এই পশুকে দেখায় বাবিল সাম্রাজ্য। সেই সময় দানিয়েল বাস করতেন, তৎকালীন বাবিল রাজ নবুখদনেস্সরের স্বপ্নের তাৎপর্য বর্ণনায় যার প্রকাশ হয়েছে সোনার মতো মূল্যবান হিসাবে। তার প্রতীক পশুরাজ সিংহ, অতএব তার পক্ষদ্বয়ের প্রতীক হিসাবে পক্ষীরাজ ইগলের পক্ষ। বাবিল ছিল সব থেকে উচ্চ এক সাম্রাজ্য, আর এই জন্য রাজা নবুখদনেস্সরের মধ্যে গর্বের উদয় হয়েছিল এবং তার ধ্বংস এসেছিল। তার শক্তিকে প্রজারা আরাধনাও করত। ঐশ্বরিক স্বভাব সেখানে দেখা যায় না। প্রকাশিত বাক্যের মধ্যে প্রেরিত যোহন দেখলেন পশুটির মুখ সিংহ মুখের ন্যায়, অর্থাৎ পশুর মধ্যে বাবিল সাম্রাজ্যের মতো একই স্বভাব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এবারে লক্ষ্য করুন, প্রকাশিত বাক্যের মধ্যে প্রেরিত যোহন দেখলেন পশুটির চরণ ভল্লুকিত্তুল, অর্থাৎ যেটা দেখায় মাদীয় পারসিক সাম্রাজ্য। এই মাদীয় পারসিক সাম্রাজ্য বাবিলকে অধীনস্থ করেছিল। এ সম্পর্কে যেমন দানিয়েল ভাববাদী দর্শন পেয়েছিলেন, তেমনি প্রেরিত যোহন প্রকাশিত বাক্যে দর্শন লাভ করলেন। অতএব সেই পশু বা খ্রিস্ট বিরোধী বা নকল খ্রিস্টের মধ্যে থাকবে ভল্লুকির স্বভাব, যা মাদীয় পারসিকের তুল্য। এখন তৃতীয় বিষয়, প্রকাশিত বাক্যে প্রেরিত যোহন দেখলেন যে পশুটি চিতাবাঘের তুল্য, যা দানিয়েল ভাববাদী পুস্তকের ১৭ অধ্যায় ৬ পদে তার পুস্তকে লিখলেন এটি হল গ্রিস সাম্রাজ্যের প্রতীক। অর্থাৎ পশুটির মধ্যে বা খ্রিস্টারের মধ্যে চিতাবাঘের স্বভাব পরিলক্ষিত হয়। পরবর্তী সময় দেখা যায় গ্রিসের অধিকার ও কর্তৃত্ব। এরপর দেখা যায় নাগ। এই নাগের কথা আমরা এর আগেই পড়েছি প্রকাশিত বাক্য তার ১২ অধ্যায় ১৮ পদে এই পুস্তকেই। আর এ কথা আপনাদেরকে বলেছি যে ওই নাগই খ্রিস্টারিকে বা সেই প্রথম পশুকে মহৎ কর্তৃত্ব পরাক্রম ও নিজ সিংহাসন দেবে, যার ফলে খ্রিস্টারি হবে ক্ষমতা সম্পন্ন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা যেন মনে রাখি প্রথম তিনটি পশু অর্থাৎ বাবিল অর্থে সিংহ, মাদীয় পারসিক অর্থে ভল্লুকি এবং গ্রিস ম্যাসিডন অর্থে চিতাবাঘ, এই সকল কিন্তু পূর্ণতা প্রাপ্ত হয়েছে। ভবিষ্যৎ বক্তা দানিয়েল এই সকল দর্শন যখন পেয়েছিলেন তখন এ সমস্ত ছিল ভবিষ্যতের আশায়, কিন্তু প্রেরিত যোহন এ সমস্ত দেখেছেন তখন সে সমস্ত অতীতের মধ্যে ঘটিত বিষয়। সুতরাং যোহন দানিয়েলে বর্ণিত চতুর্থ পশু ক্ষুদ্র সিংহের উপরে বলেছেন, কারণ সেই চতুর্থ পশু হল রোম সাম্রাজ্য, যার সময় যোহন বাস করছিলেন। রোম সম্রাট ডোমিসিয়ানের সময় তিনি পাটম দ্বীপে নির্বাসিত হলেন। দানিয়েল ভাববাদীর সময় যা পূর্ণতা পেল না, ভবিষ্যতের গর্ভে ছিল, সেগুলির দর্শক হলেন যোহন। প্রকাশিত বাক্যে দানিয়েল ভাববাদীর পুস্তকের ১৭ অধ্যায় ক্ষুদ্র শৃঙ্গের শাসনের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ক্ষুদ্র শৃঙ্গ বা সিং আমাদের সামনে সেই পশুরূপে বর্তমান, কেননা সাধু যোহনের ভবিষ্যৎবাণী রোম সাম্রাজ্য যা পুনরুদ্ধারিত তা শাসন ও নিয়ন্ত্রণ করছে। অতএব দানিয়েল ভাববাদীর পুস্তকের ১৭ অধ্যায়ের সেই ক্ষুদ্র সিং এবং প্রকাশিত বাক্যের ১৩ অধ্যায়ের পশু হল অভিন্ন। লক্ষ্য করবেন যে দানিয়েল ভাববাদীর পুস্তকের ১৭ অধ্যায়টি এই প্রকাশিত বাক্যের এই অধ্যায়ের মৌল শিক্ষা। পশুটা হল পাপ পুরুষ খ্রিস্টারি, অর্থাৎ সর্বশেষ পার্থিব সার্বভৌম ক্ষমতাসম্পন্ন শাসক বা একনায়ক। অধ্যায়টির শেষ পদটি তা প্রমাণ করে আরও পরিষ্কারভাবে। যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা, এবং সেই সংখ্যা 666। সেই সর্বশেষ পার্থিব একনায়কের বিষয় আমরা লক্ষ্য করি। আমাদের সময় যেমন আজকের ইউরোপে কমন মার্কেট বা সাধারণ বাজার সম্পর্কে দারুণ এক উত্তেজনা লক্ষ্য করা যায়। সমগ্র ইতিহাসে ইউরোপের একত্রীকরণে বহুজনের পদক্ষেপ পরিলক্ষিত হয়, এবং শুধু তাই নয়, আজকের এক মুদ্রা অর্থাৎ ইউরো চালু হয়েছে। আমার মনে হয় পবিত্র রোম সাম্রাজ্য, রোমান ক্যাথলিক মণ্ডলী সেই পদক্ষেপ গ্রহণ করেও সফল হতে পারেনি। পবিত্র রোম সাম্রাজ্য ভিয়েনায়, যার কেন্দ্রস্থল অস্ট্রিয়ার কথা ভাবতে বা ভাবলে বলতে হয় ভ্রমণের যোগ্য এক স্থান আজকের দিনে। রোম সাম্রাজ্যের শেষ সম্রাট ফ্রানায় জোসেফ ইউরোপকে একীভূতকরণের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিলেন। তার পুত্র হয় আত্মহত্যা করেছিলেন আর নচেত খুন হয়েছিলেন বলে জানা যায়, আর সেটাই রোম সাম্রাজ্যের পতনের কারণ। নেপোলিয়ান, কাইজার, উইলহেলম, হিটলার, মুসোলিনির প্রচেষ্টাতেও যা সম্ভব হয়নি, ঈশ্বর তা হতে দিলেন না, দেবেন না, যতক্ষণ না মহাক্লেশকালে একজনের দ্বারা সম্ভব হয়। আমার কাছে কমন মার্কেট হল বেশ এক আকর্ষণীয় বিষয়। এই যে একটা বেশ চিত্তাকর্ষক বিষয়, তা ভবিষ্যৎবাণীর পূর্ণতা প্রাপ্তিতে নয়, বরং ভবিষ্যৎবাণীর পূর্ণতা ঘটতে চলেছে বলে তার প্রস্তুতির প্রকাশই। শতাব্দী পার হয়ে চলেছে, অনেকেই বলছে যে ইউরোপে ঐক্য সাধন সম্ভব নয়। আসল কথা হল, ঈশ্বর যতক্ষণ না উদ্যোগী হন ততক্ষণ এই ঐক্য সাধন সম্ভব হতে পারে না। শয়তান তো মানুষটার সেই যোগান দিতেই চলেছে। কমন মার্কেট হল সত্যি এক আকর্ষণীয় বিষয়। পশুটির বিষয়ে এক পদে পেয়েছি তার দশটা শিং, ও দশটা শিঙে দশটা মুকুট রয়েছে। এর অর্থ মহাক্লেশকালে রোম সাম্রাজ্যের দশটা ভাগ, দশটা শিঙে দশটা রাজার বিষয়ে প্রকাশ পায়। তারাই ওই দশটা ভাগে রাজত্ব বা শাসন কর্তৃত্ব প্রাপ্ত হবে। প্রকাশিত বাক্যের এর পরে আমরা দেখব 17:12 এটি সুস্পষ্ট হয়েছে। সেখানে আছে, আর তুমি যে দশ শৃঙ্গ দেখিলে সে দশ রাজা, তাহারা এ পর্যন্ত রাজ্যপ্রাপ্ত হয় নাই, কিন্তু এক ঘণ্টার নিমিত্তে সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্তৃত্ব পাইবে। ক্ষুদ্র সিংটা এই দশজন শাসকের মধ্যে প্রথমে তিনটেকে পরাজিত করে ক্ষমতাসীন হবে, এবং অবশিষ্ট সাতটার উপরে প্রভুত্ব ও কর্তৃত্ব স্থাপন করে সমগ্র পৃথিবীর একনায়কে বা সার্বভৌম শাসকে পরিণত হবে। সপ্তমস্তকের যে বিষয় দেওয়া হয়েছে বা বলা হয়েছে সেটা সহজে চিহ্নিত করা যায় না। প্রকাশিত বাক্যের 17:9-10 তারা সপ্ত রাজা হিসেবে প্রকাশিত হয়েছে। ওই সপ্ত মস্তক, সপ্ত পর্বত, তাদের উপরে ওই নারী বসে আছে, এবং তারা সপ্ত রাজা। দশটা সিংহের মতন এরা সমসাময়িকভাবে রাজত্ব করে না, কিন্তু বংশানুক্রমে তারা আসে। অনেকে তাদের রোমীয় সম্রাটদের প্রতীক হিসেবে ব্যাখ্যা করে, যেমন ডোমিশিয়ান, যিনি সেই সময় রাজত্ব করেছিলেন। আবার অনেকের মতে রোম সাম্রাজ্য যে যে শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে চলে এসেছে, এমন সাতটার কথাই সপ্ত মস্তক প্রকাশ করে। তারা হল রাজাগণ, পরিষদ, একনায়কতন্ত্র, সামরিক পরিচালনায় সম্রাট প্রভৃতি প্রভৃতি। আবার আরও এক দৃষ্টিভঙ্গিতে অনেকে দেখেছে এই সপ্ত মস্তককে বা সাতটা মাথাকে, যারা বলে এরা হল পুরাকালের মহান জাতিগুলো, এমন সাতটা জাতি যারা ঈশ্বর নিন্দক ছিল, তারা হল রোম, গ্রিস, মাদীয় পারসিক, কলদীয়, মিশর ও অসুর। আর একটা, যা পশুর রাজ্য, সেটা আসবে সপ্তম মস্তক রূপে। আবার এও বলা হয়ে থাকে যে ওই সপ্তমস্তক বলতে ওই অনন্য সাধারণ জ্ঞানসম্পন্ন নাগের কথাই বলা হয়েছে। শয়তান সেই পাপ পুরুষের মধ্যে কর্মশক্তি প্রদান করে এবং তাকে প্রবলভাবে সক্রিয় ও তেজপূর্ণ করে তোলে, আর সে সর্বশেষ একনায়ক হয়ে ওঠে। সেই সপ্তমস্তকের প্রত্যেকেই ঈশ্বর নিন্দক, ঈশ্বরের নিন্দা করার অপরাধে তারা অপরাধী। একজন বলেছেন, এই ঈশ্বর নিন্দা দুভাবে তারা করে। প্রথমত, কোনো কিছু বা কোনো সত্তাকে ঈশ্বরের সমান স্থানে মর্যাদা দিয়ে থাকে, অর্থাৎ তাদের মনোনীত বিষয় বা সত্তাটি বিনা অধিকারে ঈশ্বরের স্থান দখল করে থাকে। আর দ্বিতীয়, মিথ্যা অপবাদ আরোপ করে, ঈশ্বরের নাম অনর্থক ব্যবহার করে থাকে। রোম সম্রাটগণ প্রথম অপরাধে অপরাধী ছিল বিশেষভাবেই, নিজেদেরকে তারা ঈশ্বরের সমতুল্য মনে করত। রোম সাম্রাজ্যের মধ্যে সম্রাট পূজোর বিশেষভাবে প্রচলন ছিল, আর ফরিসিগণ ছিল দ্বিতীয় অপরাধে অপরাধী, তারা পবিত্র আত্মার নিন্দা করত। তাহলে দেখা যাচ্ছে পশুটি বা খ্রিস্টারির দুটি অপরাধেই অপরাধী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আসুন আমরা এই পুস্তক থেকে আরও ধ্যান করি এবং আরও গভীর বিষয় সকল জানি এবং নিজেদেরকে প্রস্তুত করি। আগামী অনুষ্ঠানে আমরা আরও শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438004524380045, এবং আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235। আবার বলছি, 9433497235। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
বিরহ বেদনি তোমারি আকুল নয়নি, আমারি চেতনা বিন্দিত জানি, মধুর স্বপ্ন শয়নি, তোমার পথের সাথী করো গো কণ্ঠ, আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত, তোমার পথের সাথী করো গো কণ্ঠ, আঘাতে আঘাতে তুমি শুধু থেকো, ও শুধু বাসুরে।